বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 22 জানুয়ারি, 8 মাঘ এবং ফার্সি 3 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্জে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। পশ্চিম এশিয়া সংকটের ব্যাপারে মার্কিন নয়া সরকারের চিন্তাভাবনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর ভারতের পশ্চিমবঙ্গে ফুরফুরা শরীফের পীর জাদা আব্বাস সিদ্দিকের নয়া দল গঠন করা সম্পর্কে কলকাতা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর ক্ষমতা থেকে ট্রাম্পের বিদায় এবং ইরানের নীতি সম্পর্কে বিশেষ আলোচনা শুনতে পাবেন। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন, পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা, প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার, সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। জাতিসংঘের সদস্য পদের বকেয়া অর্থ পরিশোধে আমেরিকা বাধা দিচ্ছে, জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরমাণু সমঝোতায় ফিরলে আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ইসরায়েল, ইহুদিবাদী গণমাধ্যমের তথ্য। আস্থা সৃষ্টির জন্য বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সবার আগে করোনা টিকা নেওয়া উচিত, রিজভীর মন্তব্য। এবং ভারতের জমি দখল করছে চীন, কিন্তু নরেন্দ্র মোদী বেইজিং এর নাম নিতে ভয় পাচ্ছেন, মিম প্রধান ওয়াইসির অভিযোগ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘের সদস্য হিসেবে বার্ষিক যে অর্থ বিশ্ব সংস্থায় জমা দিতে হয় তা বাকি পড়েছে আমেরিকার বাধার কারণে। ইরানি সদস্য পদের জন্য বকেয়া অর্থ পরিষদের বাধা দিচ্ছে ওয়াশিংটন। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে শুধুমাত্র বকেয়া অর্থের জন্য। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে আজ দেওয়া এক সাক্ষাৎকারে জাওয়াদ জারিফ এসব কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘে আমাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য $1,60,00,000 পরিশোধ করতে হবে। সরকার এজন্য অর্থ বরাদ্দ দিয়েছে এবং দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা অর্থ ছাড় হলে সেখান থেকে জাতিসংঘের ফি পরিশোধ করা হবে, কিন্তু আমেরিকার বাধার কারণে জাতিসংঘের অ্যাকাউন্টে এই অর্থ জমা দেওয়া যাচ্ছে না। গত রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছিলেন, ইরান নিয়মিতভাবে জাতিসংঘের সদস্য পদের জন্য ফি পরিশোধ করে আসছে, কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে এই ফি পরিশোধ করা ইরানের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং 6 জাতিগোষ্ঠীর মধ্যে 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় যদি আমেরিকা আবারও ফিরে আসে তাহলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে চ্যানেল 12 গত বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন যদি বারাক ওবামা প্রশাসনের পরিকল্পনা গ্রহণ করেন তাহলে তার সঙ্গে আলোচনার কোনো কিছু থাকবে না। চ্যানেল টুয়েলভ এর এই প্রতিবেদনে সুস্পষ্ট করা হয়নি যে ইসরায়েলের শীর্ষ পর্যায়ের ওই কর্মকর্তা জো বাইডেনের কোনো পরিকল্পনার কথা বোঝাতে চেয়েছেন। তবে দৈনিক টাইমস অব ইসরায়েল ভিন্ন এক প্রতিবেদনে জানিয়েছে ওই কর্মকর্তা ইরানের পরমাণু সমঝোতায় ফেরার কথা বলেছেন। ইসরায়েলের গণমাধ্যমে যেদিন এই রিপোর্ট প্রকাশ হয়েছে সেই দিনই ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে জো বাইডেন ক্ষমতা গ্রহণ করেছেন। চ্যানেল টুয়েলভের রিপোর্টে আরও বলা হয়েছে যে মার্কিন প্রশাসন যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে ইসরায়েল এবং আমেরিকার সম্পর্ক সংকটের মধ্যে পড়বে। মধ্যপ্রাচ্য বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সম্ভাব্য দৃষ্টিভঙ্গি এবং নীতি কী হবে তা নিয়ে আলোচনা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া। মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এবং রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভার্শিনিন আলোচনা করেন। এ সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ঘটনাবলী নিয়ে আলোচনা করা হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত খবরে বলা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে সমস্ত বিষয় নিয়ে আগামী দিনগুলোতে আলোচনা হতে পারে সেসব ইস্যু নিয়েও কথা বলেছেন তিনি। তারা এর মধ্যে রয়েছে ইয়েমেন, সিরিয়া, লেবানন, লিবিয়া এবং মানবাধিকারের ইস্যু। খবরে বলা হয়েছে এসব ইস্যু নিয়ে রাশিয়া ও ইরানের মধ্যে দৃষ্টিভঙ্গিগত অনেক মিল রয়েছে। এ সমস্ত ইস্যুতে দুদেশের মধ্যকার সহযোগিতার ফলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হতে পারে বলেও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত খবরে বলা হয়েছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থেকে বিদায়ের সন্তুষ্টি প্রকাশ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। একই সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে অন্যায় নীতি গ্রহণ করেছিলেন তা পরিবর্তনের জন্য নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। হামাসের অন্যতম মুখপাত্র ফওজি বারহুম এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যে অন্যায় ও ভ্রান্ত নীতি গ্রহণ করেছিলেন জো বাইডেনকে তা অবশ্যই পরিবর্তন করতে হবে। তিনি ফিলিস্তিন ইস্যুকে শান্তি এবং নিরাপত্তার ভিত্তি বলে উল্লেখ করেন। ফওজি বারহুম জোর দিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্পের বিদায়ে কোনো পরিতাপ নেই, বরং তিনি ছিলেন অন্যায়, সহিংসতা ও চরমপন্থার প্রধান পৃষ্ঠপোষক এবং তিনি ছিলেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের প্রধান অংশীদার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল কুদ শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এবং তেলাভিভ থেকে মার্কিন দূতাবাস আল কুদ শহরে স্থানান্তর করেছেন। এছাড়া কথিত ডিল অব দ্য সেঞ্চুরি নামে অন্যায্য চুক্তি নামে ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েলের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 3159 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে সবার আগে করোনা টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পৃথিবীর দেশে দেশে রাষ্ট্র ও সরকার প্রধানরা যেভাবে টিকার প্রথম ডোজ নিয়ে মানুষকে আস্থা ও ভরসা দিচ্ছেন, আপনারাও সেই পথ অনুসরণ করুন। ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রেজওয়ান হোসাইন।
করোনার টিকা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে সবার আগে গ্রহণের আহ্বান জানিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পৃথিবীর দেশে দেশে রাষ্ট্র ও সরকার প্রধানরা যেভাবে টিকার প্রথম ডোজ নিয়ে মানুষকে আস্থা ও ভরসা দিচ্ছেন ও আশ্বস্ত করছেন, আপনারাও সেই পথ অনুসরণ করুন। তাদের মতো আপনারাও সাহসী পদক্ষেপ নিন। আপনারা আগে টিকা নিলে জনগণ ভরসা পাবে। আজ শুক্রবার দুপুর 12টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জনগণের সংশয় নিরসন ও উৎসাহী করতে টিকার প্রথম ডোজ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো টিকার প্রথম ডোজ নিয়ে বলেছেন, টিকা যে নিরাপদ এবং বৈধ তা নিশ্চিত করতে আমি প্রথম ডোজ নিলাম। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আশা করব প্রথম টিকাটি প্রধানমন্ত্রী গ্রহণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করবেন আর এই দৃশ্য সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে। আর যদি প্রথম ডোজ টিকা না নেন তাহলে জনগণ নিশ্চিত হবে আপনাদের সবকিছুই ভণ্ডামি ও ছলচাতুরি। রিজভী বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স প্রতিবেদনে বলেছে ভারত করোনা ভাইরাস ট্রায়ালের জন্য বাংলাদেশে পাঠিয়েছে, অর্থাৎ বাংলাদেশের মানুষের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করে ভারত যদি দেখে এটা নিরাপদ তখন তখন তারা ভারতের জনগণকে এই ভ্যাকসিন দেবে। ভারত নিজেরা এর পরীক্ষা শুরু করবে আগামী মার্চ থেকে। ওই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ না হওয়া সত্ত্বেও ভারত সরকারের ছাড়পত্র পাওয়ায় বহু বিশেষজ্ঞ বিস্মিত।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন নোয়াখালী চার আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। গতরাতে এমপি একরামুল ফেসবুক লাইভে দেওয়া সংক্ষিপ্ত ভিডিও বার্তায় এই মন্তব্য করেন। ২৭ সেকেন্ডের ভিডিওটি রাতেই ভাইরাল হয়ে যায়। তবে একরামুল করিমের ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রচারের কয়েক মিনিটের মধ্যে সরিয়ে ফেলা হয়। বৃহস্পতিবার রাত ১টার দিকে এবং আজ সকালে জেলা শহরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলে তারা ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার বিরুদ্ধে নানা স্লোগান দেন। ভিডিও বার্তায় একরামুল করিম চৌধুরী বলেন, আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলব না, আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার পরিবারের লোক এই পর্যায়ে এসেছে, তার ভাইকে শাসন করতে পারে না। আজ সকালে অবশ্য তিনি বলেন, আমি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বলেছি মির্জা কাদেরের পরিবার স্বাধীনতা বিরোধী। ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, চীন আমাদের জমি দখল করছে এবং আমাদের প্রধানমন্ত্রী তাদের নাম নিতে ভয় পাচ্ছেন। গতকাল ওয়াইসি একথা বলেন। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, চীন আমাদের জমি দখল করছে এবং আমাদের প্রধানমন্ত্রী তাদের নাম নিতে ভয় পাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার ওয়াইসি ওই মন্তব্য করেছেন। ভারতের অরুণাচল প্রদেশে চীন একটি গ্রাম স্থাপন করেছে গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে উদ্ধৃত করে বিরোধীদের পক্ষ থেকে ওই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করা হচ্ছে। বৃহস্পতিবার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেন, চীন আমাদের জমি দখল করছে কিন্তু প্রধানমন্ত্রী মোদী তাকে বাধা দেওয়া তো দূরের কথা, তাদের নাম নিতেও ভয় পাচ্ছেন। ওয়াইসি আরো বলেন, প্রধানমন্ত্রীর দুর্বলতার কারণে আমরা ভারতীয়রা বিব্রত বোধ করছি। এর আগে আসাদুদ্দিন ওয়াইসি ওই ইস্যুতে বলেছিলেন, স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে যে চীন অরুণাচলে স্থায়ীভাবে বসতি নির্মাণ করেছে, প্রধানমন্ত্রী দুর্বলতা দেখাচ্ছেন, প্রধানমন্ত্রী কেন চীনের নাম নিচ্ছেন না, চীনের নাম নিতে প্রধানমন্ত্রী ভয় পান, পিএম একজন দুর্বল প্রধানমন্ত্রী, তার দলের সাংসদ বলেছেন যে চীন অরুণাচল প্রদেশের ভূমি দখল করেছে। চীন ইস্যুতে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি গত মঙ্গলবার গণমাধ্যমে অরুণাচলে চীনা বসতি স্থাপনের একটি খবর শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রীর নাম না করে তাকে কটাক্ষ করে রাহুল বলেন, ওনার প্রতিশ্রুতি স্মরণ করুন, দেশের মাতা নত হতে দেব না। অন্যদিকে ভারতের শাসক দল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পাল্টা জবাবে বলেন, রাহুল গান্ধী চীন ইস্যুতে মিথ্যে কথা বলছেন, কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের অন্য মন্ত্রীদের বক্তব্য, রাহুল গান্ধী যে এলাকার কথা বলছেন তা বিগত কংগ্রেস সরকারের আমল থেকে চীনের দখলে রয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে প্রশিক্ষণ নিতে রাশিয়ায় একটি সেনা বিশেষজ্ঞ দল পাঠাবে ভারত। ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেব এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী কিছুদিনের মধ্যে ভারত তার সেনাদল রাশিয়া পাঠাবে, এটি অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা এবং এর মধ্য দিয়ে আমাদের কৌশলগত অংশীদারিত্বের এক নতুন অধ্যায় সূচিত হবে। ২০১৮ সালের অক্টোবর মাসে রাশিয়া এবং ভারত ৫৪০ কোটি ডলার মূল্যের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে চুক্তি সই করে। এই চুক্তির আওতায় রাশিয়া ভারতকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ৫টি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে। চলতি বছরের শেষ নাগাদ S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান ভারতের কাছে পৌঁছাবে এবং আগামী ৫ বছরের মধ্যে পুরো চালান ভারতকে দেওয়া হবে। রাষ্ট্রদূত কুদাশেব আরও জানান, ভারতের সঙ্গে মস্কো সফলভাবে আরও কয়েকটি অস্ত্র চুক্তি করেছে। এছাড়া ভারত রাশিয়া যৌথভাবে ৭ লাখ কালাশনিকভ রাইফেল উৎপাদন করবে। রাশিয়া ভারতকে ২০০টি KA-226 মডেলের হেলিকপ্টার সরবরাহ করেছে মস্কো, সে কথাও উল্লেখ করেন কুদাশেব।
ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শরফ আবদুল্লাহ বলেছেন, শান্তি প্রক্রিয়া যদি ব্যর্থ হয় তাহলে হুতি আনসারুল্লাহ আন্দোলন সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, যদি শান্তি প্রক্রিয়ায় ব্যর্থ হয় তাহলে আমাদের সামনে নানামুখী পথ খোলা থাকবে এবং আমাদের সুবিধা মতো আমরা সবই করতে পারব। বর্তমান মুহূর্তে আমরা এতটাই শক্তিশালী যে আমরা পুরো দৃশ্যপট পাল্টে দিতে পারি, তবে আমরা ইয়েমেনের জনগণের দিকে তাকিয়ে এমন কিছু করব না। সম্প্রতি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার প্রসঙ্গে হিশাম শরফ আবদুল্লাহ বলেন, এটি সম্পূর্ণ অন্যায় পদক্ষেপ এবং এই কাজ করার অধিকার তাদের নেই, কারণ আমেরিকা কোনো আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান নয় যে তারা বিশ্বের বিভিন্ন দেশকে বা সংগঠনকে সন্ত্রাসী আখ্যা দেবে কিংবা কালো তালিকাভুক্ত করবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ট্রাম্পের বিদায়ের পর জো বাইডেন আমেরিকার সরকারের দায়িত্ব হাতে নিয়েছেন। এখন পশ্চিম এশিয়ার সংকট মোকাবেলায় মার্কিন এই নয়া সরকার কি চিন্তাভাবনা করছে, সে বিষয়ে দৃষ্টিপাতের শুরুতেই রয়েছে আমাদের ভাষ্যকারের একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। শুনুন রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
গত 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদায় নিয়েছেন এবং জো বাইডেনের নেতৃত্বে নতুন মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। পশ্চিম এশিয়ার ব্যাপারে ট্রাম্প সরকারের পররাষ্ট্রনীতির কারণে বহু সংকট তৈরি হয়েছে। নতুন মার্কিন প্রশাসনের দিকে এখন সবার দৃষ্টি নিবদ্ধ হয়েছে, এই কারণে যে সবাই গভীর মনোযোগের সঙ্গে দেখতে চাচ্ছে বাইডেন সরকার পশ্চিম এশীয় অঞ্চলের প্রধান প্রধান সমস্যাগুলোকে কিভাবে দেখছে এবং সমাধানের ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে। এতে কোনো সন্দেহ নেই যে ট্রাম্প সরকার যাই করেছে ইসরায়েলের পরামর্শেই করেছে। বাইডেন প্রশাসন কি ইসরায়েলকে পাশ কাটিয়ে কোনো পদক্ষেপ নিতে পারবে? দুঃখজনকভাবে এর উত্তর হল না। ইসরায়েলের প্রতি অন্য সব মার্কিন সরকারের মতোই বাইডেন সরকারও প্রতিশ্রুতিবদ্ধই থাকবে। তবে ট্রাম্পের সঙ্গে বাইডেনের পার্থক্য হল, ট্রাম্প প্রশাসন পুরোপুরি ইসরায়েলের সেবায় নিয়োজিত ছিল, সেই সঙ্গে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ উপেক্ষা করে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের আলোচনার পথও কার্যত বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে বাইডেন সরকার ইসরায়েলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের উপায় নিয়ে অগ্রসর হতে পারেন এবং ট্রাম্পের সময়কার ডিল অব দ্য সেঞ্চুরি পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোতে নাও পারেন। এর বাইরে বাইডেন ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ ও ইসরায়েলের মধ্যে পুনরায় আলোচনার ব্যাপারে অগ্রসর হতে পারেন। মাহমুদ আব্বাস ইতিমধ্যে এই সংলাপের ব্যাপারে প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। আরেকটি বিষয় হল, ট্রাম্প প্রশাসনের মতো বাইডেন সরকারও ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণে স্বাগত জানায়। তবে বাইডেন হয়তো ট্রাম্প প্রশাসনের মতো এ বিষয়ে আরব দেশগুলোর উপর খুব বেশি চাপ নাও দিতে পারেন। ইসরায়েলের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল সেন্টকমে তেল আবিবের সদস্য পদ। সেন্টকম হল আমেরিকার সেন্ট্রাল কমান্ড। ট্রাম্প প্রশাসনের শেষ দিনগুলোতে ইসরায়েল এই সেন্টকমের সদস্য হয়েছে। এখন পশ্চিম এশিয়ার নিরাপত্তা বিধানে সেন্টকমের সদস্য হিসেবে ইসরায়েলও ভূমিকা রাখবে। এ বিষয়টিকে বাইডেন প্রশাসনও কিন্তু স্বাগত ও সমর্থন জানিয়েছে। আরব দেশগুলোর ক্ষেত্রে বাইডেন সরকারের নীতিমালায় পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে। প্রথমত, সৌদি আরবকে পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যান্য আরব দেশ থেকে পৃথক করা হতে পারে এবং ট্রাম্প সরকারের নীতির বিপরীতে সৌদি আরবের ব্যাপারে বাইডেনের আদর্শিক দৃষ্টিভঙ্গি আরও কঠোর হতে পারে। তার একটি লক্ষণ হল, কোনো কোনো সূত্র জানিয়েছে, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নির্মম হত্যাকাণ্ডের মামলাটিকে প্রকাশ্যে নিয়ে আসা হবে। সুতরাং এই ধারণা পোষণ করা যায় যে সৌদি আরব ট্রাম্প সরকারের সময় যেভাবে পশ্চিম এশিয়ায় নিজস্ব নীতি ইচ্ছেমতো বাস্তবায়িত করেছিল সেভাবে এখন হয়তো আর পারবে না। এর মানে এই নয় যে বাইডেন সরকার সৌদি আরবকে ত্যাগ করবে, কেননা সৌদি আরব পশ্চিম এশিয়ায় আমেরিকার প্রধান মিত্র। সর্বোপরি, বাইডেন সরকার হয়তো মধ্যপ্রাচ্যে ট্রাম্পের জেলে দেওয়া আগুনে এখনই ঘি ঢালার চেষ্টা করবেন না, কেননা তিনি জানেন এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তাকে বেশ কঠিন পথ পাড়ি দিতে হবে।
দৃষ্টিপাতের পর কলকাতা প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে নয়া দল গঠন করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এই প্রথম ফুরফুরা শরীফের কোনো পীরজাদার নেতৃত্বে দল গঠনের ঘোষণায় রাজনৈতিক মহলে যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সে সম্পর্কে প্রতিবেদন করেছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF নামে নয়া দল গঠন করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যে এই প্রথম ফুরফুরা শরীফের কোনো পীরজাদার নেতৃত্বে দল গঠনের ঘোষণায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল নেতা পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আব্বাসের দলকে গুরুত্ব দিচ্ছি না, বিহারে মিমের মতো দল বিজেপিকে জয়ী হতে সাহায্য করেছে, বাংলায় এসব চলবে না। তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় MP এ প্রসঙ্গে বলেন, বলছিলেন অধ্যাপক সৌগত রায় MP। এদিকে পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল গঠন প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল মাতিন আজ শুক্রবার রেডিও তেহরানকে বলেন,
ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক যে রাজনৈতিক দল গত 21 জানুয়ারি গতকাল যে বহিঃপ্রকাশ হয়েছে, এটা পার্লামেন্টারি ডেমোক্রেসির ক্ষেত্রে, সাংবিধানিক গণতন্ত্র, রাজনীতির ক্ষেত্রে একটি ইতিবাচক ভূমিকা। যে পিছিয়ে পড়া আদিবাসী, দলিত ও সংখ্যালঘু সমাজের থেকে একটা রাজনৈতিক প্রক্রিয়া হচ্ছে,
বলছিলেন অধ্যাপক আব্দুল মাতিন। এদিকে পীরজাদা আব্বাস সিদ্দিকীর রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার চাচা পীরজাদা তহা সিদ্দিকী। তহা সিদ্দিকী বলেন, এটা আমাদের লজ্জা, ফুরফুরার পীর সাহেবদের লজ্জা। ফুরফুরা শরীফের পীর সাহেবদের বংশের কোনো ছেলে এই পথে হাঁটেনি। মুসলিমদের ভোট ভাগ করার জন্য BJP ও RSS থেকে নির্দেশ দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে, সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ করা যাবে না। পীরজাদা আব্বাস সিদ্দিকী অবশ্য বলেছেন, মুসলিম ভোট ভাগের প্রশ্ন কেন করেন, হিন্দু ভোট নিয়ে তো প্রশ্ন করা হয় না। ফুরফুরা শরীফের পীরজাদা মেহরাব সিদ্দিকীর মতে, যে কেউ রাজনৈতিক দল করতে পারেন, ফুরফুরা শরীফে সব দলের নেতারা আসেন, রাজ্যের ভালোর জন্য ফুরফুরায় আসেন, আব্বাস সিদ্দিকীও রাজ্যের ভালো চাচ্ছেন, তাতে অসুবিধা কোথায়?
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে দর্পণ।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। শেষ পর্যন্ত ক্ষমতার মসনদ ছেড়েছেন মার্কিন ইতিহাসের অন্যতম ঘৃত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রস্থানে আগমন ঘটেছে জো বাইডেনের। ইরান তথা মুসলিম বিশ্ব সম্পর্কে মার্কিন নয়া প্রশাসনের নীতি ও আচরণ কেমন হবে তা নিয়ে নানা মহলে চলছে আলোচনা পর্যালোচনা। আজ আমরা এ বিষয়ে খানিকটা আলোচনার চেষ্টা করব। আসরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এ প্রত্যাশা রইল।
ডোনাল্ড ট্রাম্পের বিদায় নিঃসন্দেহে মুসলমানদের জন্য কিছুটা হলেও স্বস্তির, কারণ ট্রাম্প শুরু থেকেই মুসলিম বিদ্বেষী ছিলেন। 2016 সালে নির্বাচনী প্রচারের সময়ও সরাসরি মুসলিম বিদ্বেষ উস্কে দিয়েছেন। এরপর ক্ষমতায় এসেই 7টি মুসলিম দেশের নাগরিকদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে বুঝিয়ে দিয়েছিলেন মুসলমানেরাই তার প্রধান টার্গেট। গণতন্ত্রে গণশাস্তি দেওয়ার কোনো বিধান নেই, কিন্তু সাত মুসলিম দেশের সব নাগরিকের বিরুদ্ধে এমন শাস্তিরই আদেশ দেন ট্রাম্প। এরপর টানা চার বছর নানা কায়দায় মুসলিম বিশ্বের বিরুদ্ধে কাজ করেছেন। ফিলিস্তিনি ইস্যুতে কোনো ধরনের লোকলজ্জার ধারও ধারেননি তিনি। ইসরায়েলি দখলদারিকে এক বাক্যে সমর্থন দিয়েছেন। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা অধ্যুষিত জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেছেন।
যাওয়ার আগ মুহূর্তেও মুসলিম বিশ্বের ইসরায়েল সংক্রান্ত মৌলিক নীতি ছিন্নভিন্ন করার কাজটি সুচারুভাবে পালনের চেষ্টা করেছেন ট্রাম্প। মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ও মৌলিক নীতি ছিল অবৈধ ইসরায়েলকে স্বীকৃতি দেবে না তারা, কিন্তু ট্রাম্প নানা কৌশলে এই নীতিকে আঘাত হেনেছেন। সম্প্রতি কয়েকটি মুসলিম দেশ ট্রাম্পের চাপের ঘটা করে ইসলামের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। যারা নিরপরাধ ও নিরস্ত্র ফিলিস্তিনিদেরকে নিজের ঘরবাড়ি থেকে বের করে সেখানে বসতি স্থাপন করেছে এবং নারী ও শিশুসহ অসহায়দের এখনও হত্যা করছে, তাদেরকে মেনে নিতে মুসলিম শাসকদের বাধ্য করতে ট্রাম্প রাত দিন খেটেছেন। এক্ষেত্রে তার প্রধান সহায়ক হিসেবে কাজ করেছে জামাতা জেরার্ড কুশনার। ট্রাম্পের এই জামাতা ইহুদি ধর্মাবলম্বী। ইহুদি হওয়াটা বড় কোনো সমস্যা নয়। কুশনারের ক্ষেত্রে সমস্যা হল তিনি ইহুদি ধর্মকে পুঁজি করে বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠায় বিশ্বাসী। তিনি ইহুদিবাদী। নয়া মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের স্ত্রী জিল বাইডেনও ইহুদি ধর্মাবলম্বী, কিন্তু তিনি কুশনারের মতো ইহুদি আধিপত্যবাদে বিশ্বাসী কিনা তা এখনও স্পষ্ট নয়।
ইসরায়েলকে একচেটিয়া সমর্থন দিতে গিয়ে ট্রাম্প ইরান ইস্যুতে চরম নীতি অবস্থান অনুসরণ করেছেন। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলকে চলে যেতে বলছে ইসলামী ইরান। তেহরান জোর দিয়ে বলছে অন্যের ভূমিতে থাকার অধিকার ইসরায়েলের নেই, এটাকে পুরোপুরি গুটিয়ে ফেলতে হবে। এই অবস্থান ট্রাম্পের কাছে অসহনীয় ছিল। ইরানের এই ন্যায্য অবস্থান ট্রাম্পের পূর্বসূরীরাও সহ্য করতে পারেননি, কিন্তু তারা ট্রাম্পের মতো এত বেশি নির্লজ্জ ছিলেন না। তারা এর আগে ইরান ও ইসরায়েল ইস্যুতে প্রায় একই ধরনের নীতি অনুসরণ করে গেছেন, কিন্তু তা করেছেন চাতুর্যের সঙ্গে। ট্রাম্প চরম নির্লজ্জ ও বেপরোয়া বলেই ইরানের পরমাণু ইস্যুতে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি থেকে হাসতে হাসতে বের হয়ে যেতে পেরেছিলেন। এটি যে একটি আন্তর্জাতিক চুক্তি, এটি যে আমেরিকার উপর বিশ্বের আস্থাকে আরও হ্রাস করবে, তা একবারও ভাবেননি ট্রাম্প। তিনি গত বছর বিশ্বের এক নম্বর জেনারেল হিসেবে খ্যাত ইরানি সেনা কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করেছেন, এর পরিণতির কথা চিন্তা না করে হত্যার পর এর দায়ও সরাসরি নিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প অস্থির প্রকৃতির মানুষ, একই সঙ্গে তিনি নির্লজ্জ। ব্যক্তিগত এসব বৈশিষ্ট্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তাকে প্রভাবিত করেছে বারংবার। মার্কিন সরকারের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি তিনি অনুসরণ করেছেন, কিন্তু তিনি বাস্তবায়ন করতে গিয়ে কখনো কখনো ব্যক্তিগত বৈশিষ্ট্যের কারণে বেপরোয়া হয়ে উঠেছেন, নির্লজ্জ আচরণ করেছেন। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন নিঃসন্দেহে এমন অস্থিরতা দেখাবেন না, কিন্তু বাইডেন কি মার্কিন মৌলিক নীতির বাইরে যেতে পারবেন? না, বাইডেনও তা পারবেন না। তিনি সবই করবেন, কিন্তু পদ্ধতিতে থাকবে বৈচিত্র্য। তিনি হবেন ট্রাম্প পরবর্তী প্রেসিডেন্টের মতো অনেক বেশি ধূর্ত। তিনি মুসলমানদের ক্ষতি করবেন ঠিকই, কিন্তু তা করবেন কৌশলে। প্রয়োজনে সৃষ্টি করবেন নতুন কোনো জঙ্গি গোষ্ঠী যা দীর্ঘমেয়াদে মুসলমানদের শেকড়ে পচন ধরাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মৌলিক নীতি হচ্ছে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় ধর্মের কর্তৃত্ব থাকবে না। ধর্ম থাকতে পারে কেবলই ব্যক্তিগত গণ্ডির ভেতরে। তাদের প্রচারণার একটি অংশ হল ইসলামী রাজনৈতিক দর্শন শেকেলে। বর্তমান যুগের জন্য তা মানানসই নয়, কিন্তু ইরানে ১৯৭৯ সালে বিপ্লব হওয়ার পর ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ও উন্নয়নের যে মডেল প্রতিষ্ঠিত হয়েছে তা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মডেলকে বর্তমান বিশ্বের পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী ব্যবস্থার জন্য হুমকি বলে মনে করছে তারা। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিলেন ওবামা প্রশাসন, সে সময় বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট। ইরানের ক্ষিপ্রগতির উত্থানে এর বাইরে কোনো উপায় ছিল না ওবামা প্রশাসনের। ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে অনেক বড় ঝুঁকি নিয়েছিলেন। ইরানের মতো শক্তির সঙ্গে যুদ্ধে জড়ানোর ঝুঁকিতে চলে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এখনও সেই ঝুঁকি কাটেনি।
বাস্তবতা হচ্ছে ইরানের সঙ্গে সামরিক যুদ্ধের ঝুঁকি নেওয়ার অবস্থায় এখনও নেই আমেরিকা। যুদ্ধে জড়ানোর মতো আবেগতাড়িত সিদ্ধান্ত এড়িয়ে চলবে বলেই ইরানের পরমাণু চুক্তিতে ফিরে আসতে পারে বাইডেন প্রশাসন। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক হিসেব নিকেশে এখনও ইরানের সঙ্গে সর্বান্তক যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকূলে নয়। ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিণতিতে যে অবৈধ ইসরায়েলের নিরাপত্তাও অকল্পনীয় হুমকির মুখে পড়বে তা ভালো করেই জানেন আমেরিকা। সব হিসেব নিকেশ যখন আমেরিকার অনুকূলে যাবে তখন ইরানে হামলা চালাতে এক মুহূর্ত অপেক্ষা করবে না হোয়াইট হাউস।
ইরান মার্কিন অভিলাষ ভালো বোঝে, এ কারণে দেশটি নিজের প্রতিরক্ষা শক্তি ক্রমেই জোরদার করছে। বাইডেনের মঞ্চে আগমনের আগ মুহূর্তেও ইরান ক্ষেপণাস্ত্রের যে প্রদর্শনী ও মহড়া দেখিয়েছে তা মার্কিন নতুন প্রশাসনের জন্য সতর্ক সংকেত। আমেরিকা নিরুপায় হয়ে শেষ পর্যন্ত ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে যদি ফিরে আসে তাহলেও ইসলামী সরকারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী মার্কিন ষড়যন্ত্র থেমে থাকবে না। সামরিক পন্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় বেসামরিক পন্থায় ইরানের ইসলামী ব্যবস্থাকে ধ্বংসের কৌশল ট্রাম্পের সময় চেয়ে আরও ভয়ানক হয়ে উঠতে পারে বাইডেন জমানায়। প্রবল হয়ে উঠতে পারে ইরানের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির প্রক্রিয়া। এই কৌশল এর আগে বহুবার, বিশেষ করে ওবামার সময়, চরমভাবে ব্যর্থ হয়েছে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার মঞ্চ থেকে চরম মুসলিম বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্পের প্রস্থান ও জো বাইডেনের আগমন সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আসরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকায় আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 22 জানুয়ারি শুক্রবার, প্রাত্যহিক আয়োজন পত্রপত্রিকার পাতা বিশ্লেষণ অনুষ্ঠান কথাবার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। প্রথমে বাংলাদেশ। আজকের সবগুলো দৈনিকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট খেলার খবরটিকে গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। দৈনিক প্রথম আলোর শিরোনাম, 100 তোলাই কষ্ট হয়ে যাচ্ছে উইন্ডিজের। বান্দরবানে বিজেপির সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত, দৈনিক যুগান্তর। করোনার ভ্যাকসিন উপহার দেয়ায় মোদীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। কোভিড পরিস্থিতি নিয়ে সরকারের লেজেগোপরে অবস্থা, রিজভী, দৈনিক নয়া দিগন্ত। মিরপুরে দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে, দৈনিক ইত্তেফাক। জাতীয় পরিচয়পত্র ধরে ভ্যাকসিন দেওয়ার আহ্বান জাফরুল্লাহ চৌধুরীর, দৈনিক মানবজমিন। এবারে কলকাতার দৈনিকগুলোর কিছু শিরোনাম। এবার মন্ত্রিত্ব ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়, মোদীর সফরের আগেই চিঠি দিয়ে ইস্তফা, দৈনিক আনন্দবাজার। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে ফেব্রুয়ারিতে নন্দীগ্রাম যেতে পারেন প্রার্থী মমতা, ভোট যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূল। দৈনিক আজকাল লিখেছে সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে মুখ খুললেই হবে শাস্তি, ঘোষণা নীতিশ সরকারের। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। কোভিড পরিস্থিতি নিয়ে সরকারের লেজগবরে অবস্থা, রিজভি শীর্ষক খবরে দৈনিক নয়া দিগন্ত লিখেছে, করোনার ভ্যাকসিন উপহার দেয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শুরু থেকেই সরকার কোভিড ১৯ পরিস্থিতি মোকাবেলা নিয়ে লেজেগোবরে অবস্থা করে ফেলেছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। রিজভি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ভারত থেকে টিকা আমদানি ও ক্রয় নিয়ে নিশিরাতের সরকারের প্রধানমন্ত্রীর অন্যতম এক উপদেষ্টার মালিকানাধীন বেক্সিমকোর অতিমাত্রায় তৎপরতা, চুক্তি, রহস্যজনক আর্থিক লেনদেনের যোগসাজশ সব মিলিয়ে টিকা সম্পর্কেও জনমনে নানা প্রশ্নের উদ্রেক করেছে। বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স তার প্রতিবেদনে বলেছে, ভারত করোনা ভাইরাস ট্রায়ালের জন্য বাংলাদেশে পাঠিয়েছে, অর্থাৎ বাংলাদেশের মানুষের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করে ভারত যদি দেখে এটা নিরাপদ, তখন তারা ভারতের জনগণকে এই ভ্যাকসিন দেবে। ভারত নিজেরা এর পরীক্ষা শুরু করবে আগামী মার্চ থেকে। ওই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ না হওয়া সত্ত্বেও ভারত সরকারের ছাড়পত্র পাওয়ায় বহু বিশেষজ্ঞ বিস্মিত। সুতরাং আমরা কি বিপজ্জনক গিনিপিগে পরিণত হয়েছি ভারতের টিকা পরীক্ষার? মিরপুরে দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে শীর্ষক খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে। দ্বিতীয় দিনের মতো আজ শুক্রবার রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের ৪ নম্বর সড়কে অবৈধ স্থাপনার উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই অভিযান। এর আগে গত বৃহস্পতিবার এ সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ৪০০ দোকানপাট ও ভবন উচ্ছেদ করা হয়। জাতীয় পরিচয়পত্র ধরে ভ্যাকসিন দেওয়ার আহ্বান জাফরুল্লাহ চৌধুরীর শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, সবার আগে গণমাধ্যমের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিনের আহ্বান জানিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী সবার আগে নিলে ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে, তবে ভ্যাকসিন বৈজ্ঞানিকভাবে সত্য, সব মানুষের এটা নেওয়া উচিত। শুক্রবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। দেশের মানুষকে জাতীয় পরিচয়পত্র ধরে করোনা ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীর বড় অংশ দরিদ্র, তারা অনলাইন প্রযুক্তির সঙ্গে পরিচিত নয়, ফলে ভ্যাকসিনের জন্য অ্যাপসে নিবন্ধন করা তাদের জন্য কঠিন হবে। অ্যাপস পূরণের জন্য আরেকটি দালাল পক্ষ তৈরি হবে। বিড়ম্বনা দূর করতে জাতীয় পরিচয়পত্র ধরে ভ্যাকসিন দিলে কাজ অনেক সহজ হবে। এবারে কলকাতার দৈনিকের কিছু খবরের বিস্তারিত। এবার মন্ত্রিত্ব ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়, মোদীর সফরের আগেই চিঠি দিয়ে ইস্তফা শীর্ষক খবরে দৈনিক আনন্দবাজার লিখেছে। রাত পোহালে রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। তারপর রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন। তাতেই তার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা নতুন করে জোর পেয়েছে, কারণ ঘটনাচক্রে শনিবারই সফরে আসছেন মোদী। ফেসবুকে নিজের পদত্যাগপত্রটি পোস্ট করেছেন ডোমজুড়ের বিধায়ক রাজীব। জানিয়েছেন, মমতাকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে নন্দীগ্রাম যেতে পারেন প্রার্থী মমতা, ভোটযুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূল শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, নন্দীগ্রামে দাঁড়িয়ে সেখানকার প্রার্থী হবেন বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর ঘোষণার পর থেকেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা। এবার জনসংযোগ বাড়াতে নন্দীগ্রাম যাচ্ছেন শাসক দলের প্রথম সারির নেতারা। ফেব্রুয়ারিতে যেতে পারেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে মুখ খুললেই হবে শাস্তি, ঘোষণা নীতিশ সরকারের, শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে। সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে আপত্তিজনক বা মানহানিকর পোস্ট করলে তা এবার থেকে শাস্তিযোগ্য সাইবার অপরাধ বলে গণ্য করা হবে বিহারে, এমন সিদ্ধান্ত নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। শুধুমাত্র সরকারের বিরুদ্ধেই নয়, সরকারি আধিকারিক বা কোনো মন্ত্রীর বিরুদ্ধে ওই ধরনের পোস্ট করলেও শাস্তির মুখে পড়তে হবে নেটিজেনদের, হতে পারে জেলও। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের সাক্ষাৎকারের বিষয় বাংলাদেশে চলমান পৌরসভা নির্বাচন। প্রথম ধাপে গত 28 ডিসেম্বর 2020 25টি পৌরসভায় ইভিএমে ভোট হয়। এরপর দ্বিতীয় দফায় 16 জানুয়ারি 60টি পৌরসভায় ভোট হয়েছে। তারপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দফার পৌরসভা ভোট যথাক্রমে 30 জানুয়ারি, 14 ও 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো পৌরসভা নির্বাচন নিয়ে আমরা কথা বলেছি বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকওয়াত হোসেনের সাথে। দুই পর্বের এ সাক্ষাৎকারের আজ শুনুন প্রথম পর্ব। জনাব ডক্টর সাকওয়াত হোসেন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
থ্যাংক ইউ ভেরি মাচ।
জনাব ডক্টর এম সাকওয়াত হোসেন, বাংলাদেশে পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন নিয়ে এরই মধ্যে কিছু বিতর্ক উঠেছে এবং নেতিবাচক ঘটনা ঘটেছে। তো সামগ্রিকভাবে নির্বাচনের পরিবেশকে আপনি কিভাবে দেখছেন?
বাংলাদেশের নির্বাচন পরিবেশ অনেক আগের থেকে নষ্ট হয়ে গেছে, এটা খুব নতুন একটা বিশেষ কিছু নয়। 2014-2018 যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন গুলো হয়েছে, সেগুলোর মধ্যে কোন পরিবেশ ছিল না। 2018-তে যে ধরনের নির্বাচন আছে, নতুন ধরনের নির্বাচন আছে, রাত্রে বেলা ভোট হয়ে গেছে। তারপরের নির্বাচন গুলো তো নির্বাচন আমি বলতে পারি না, আমি যেটা বলতে পারি যে সেটা হচ্ছে এক ধরনের চিন্তাইকরণ। ইউ হ্যাভ মানি, মাসল, ম্যানিপুলেশন, তিনটা জিনিস এখন হচ্ছে। আর বিশেষ করে সরকারি দলের নমিনেশন বা সরকারি দলের আদর্শ পুষ্ট হলে ফরশিওর আপনি জিতে যাচ্ছেন। সেখানে বলা হচ্ছে যে সম্মুখে সিল মারো, সিক্রেট ব্যালটটা সিক্রেট থাকছে না, মানুষকে ডেকে নিয়ে আসে, সামনে সিল মারা হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে যে মেশিন তৈরি করা হয়েছে, সেই মেশিনের মতো চোট্টামি হচ্ছে, কারণ আইডেন্টিফিকেশনের পরে তার সামনে বাটনে টিপ দিতে হয়। এই যে সম্পূর্ণ অব্যবস্থা সরকারের বা সেখানে যে নির্বাচনী প্রশাসনিক যারা আছে, ইনক্লুডিং ল এনফোর্সিং এজেন্সি, এভরিবডি ইন লিগ, সবাই ইন লিগই করছে। তো এই অবস্থা যখন হয়, তখন যেটাকে ক্লাসিক্যাল টার্মসে বলা হয় নির্বাচন ব্যবস্থা, বলতে কোনো ব্যবস্থা থাকে না, এটা ভেঙে পড়েছে টোটাল। ইলেকশন কমিশন আছে, ইলেকশন কমিশনের হাতে যথেষ্ট ক্ষমতা আছে, ক্ষমতার প্রয়োগ নেই, তারা ক্ষমতা প্রয়োগ করতে পারছে না বা পারবে না বা পারার উদ্দেশ্য তাদের নেই। এমত অবস্থায় নির্বাচন কন্ট্রোল করা যায় না, কন্ট্রোলটা করবে কে? একদিকে সরকারি দল যেমন করেই হোক জিততে হবে, অপরদিকে ইলেকশন কমিশন আমার কিছু করার নাই। তো এই অবস্থা যখন, তখন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনার যে এখন পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে গণতন্ত্রের উপরে মানুষের বা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে মানুষের বিশ্বাস আস্তে 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 কমে যাচ্ছে। ইলেকট্রাল প্রসেস এর উপরে মানুষের বিশ্বাস কমে যাচ্ছে। লিবারাল ডেমোক্রেসি বলতে এখন কিছুই নেই। তো এই অবস্থা যদি বাংলাদেশে চলছে গত বেশ 10 বছর, না হলে প্রায় 8-9 বছর পর্যন্ত, ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন নিয়ে কারোর খুব মাথা ব্যথা আছে বলে আমার মনে হয় না, এবং এগুলো কোন বিশ্লেষণের দাবিও রাখে না।
জি জনাব ডক্টর এম সাকওয়াত হোসেন, নির্বাচনের পরিবেশ নিয়ে আপনি যেসব কথা বললেন তা অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে রাজনৈতিক দল যারা আছেন, যখন যারা ক্ষমতায় থাকেন, তারা বলেন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়েছে, আর বিরোধী দলের অভিযোগের শেষ থাকে না। যেমন ধরুন, বর্তমান বিরোধী দল বিএনপি অভিযোগ তুলেছে এই পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে এবং তারা দখলবাজির মাধ্যমে নির্বাচন শেষ করতে চায়। এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখনও একই চিত্র দেখা গেছে। আপনি একজন সাবেক নির্বাচন কমিশনার, আপনি বললেন নির্বাচন কমিশনের যথেষ্ট ক্ষমতা আছে, তারপরও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে বিতর্ক উঠছে, কেন এমনটি হচ্ছে আপনার কাছে কি মনে হয়?
ঠিকই বলেছে, আজকে আওয়ামী লীগ আছে, তারা ক্ষমতা থাকার জন্য সবকিছু করছে, অতীতে বিএনপি ছিল, তারা শুরু করেছিল এইসব আপনার নির্বাচনের ম্যানিপুলেশন, টাকার খেলা, 1994 সালে তারা শিল্পপতিকে নিয়ে আসলো রাজনীতিতে, সেই থেকে শুরু হয়েছে। বিষয়টা হলো যে নির্বাচন কমিশন কেন পারছে না, নির্বাচন কমিশন এমন কোন মানে আল্লাহর তরফ থেকে প্রেরিত মহাপুরুষ বা শক্তিশালী পুরুষদের সমন্বয় নয়। নির্বাচন কমিশনের কতগুলো বিষয়, তারা স্বাধীন ঠিকই, কিন্তু তাদেরকে সরকারি কোঅপারেশন ছাড়া তারা ইলেকশন করতে পারে না। যেমন ধরুন পুলিশ বা অন্যান্য যে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রয়োজন, 12 লক্ষ লোকের প্রয়োজন, এরা সবই কিন্তু সরকার লোক, এরা কেউই নির্বাচন কমিশনের পার্মানেন্ট কেউ না, এটা গেল সবচেয়ে বড় ফ্যাক্টর। কাজে এই এলিমেন্ট যদি নিউট্রাল না হয়, এই এলিমেন্ট যদি টাকা পয়সা ভয় ভীতির মধ্যে থাকে এবং অ্যাকশন নেওয়া যায়, তাহলে এই নির্বাচন কমিশন, কোন নির্বাচন কমিশনের পক্ষে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
আচ্ছা জনাব ডক্টর এম সাকওয়াত হোসেন, নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নিয়েও কিন্তু বিতর্ক আছে, এ সম্পর্কে আপনি কি বলবেন?
নির্বাচন কমিশনের যে গঠন প্রক্রিয়া, সেই গঠন প্রক্রিয়াতে নিউট্রাল লোকজন পাওয়া যাচ্ছে না, হবে না কখনোই। যে সরকার থাকবে সেই সরকার কোনো না কোনো উপায়ে তাদের নিজস্ব বা তাদের সমমনা লোক ইলেকশন কমিশনে দেবে, এবং তারা যখন হওয়ার পরে তারা এটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে না, একটা উচ্চ পর্যায়ের হাই ডিগনিফাইড সার্ভিস মনে করে, এবং যে কারণে তারা সরকারের সাথে পারে পেরে ওঠে না, এবং না পারার কারণে প্রথম থেকে তারা হাল ছেড়ে দেয় যে ঠিক আছে আমার কিছু করণীয় নাই। কিন্তু তার যে কিছু করণীয় আছে, আমি যেটা মনে করি যে অ্যাট লিস্ট ইউ ট্রাই টু ইম্পোজ ইউর সেলফ, আমার সব যে সমস্ত আইন আছে আমি সেই আইন প্রয়োগ করি, সেই আইন প্রয়োগ করার পরেও যদি না পারি তাহলে ফ্যাক্টর গুলো আলাদা ফ্যাক্টর হবে। কিন্তু আমার যে বড় ফ্যাক্টর যে আমি ইলেকশন কমিশন, আমি চেষ্টা করবো কন্ট্রোল করার, আমার কাছে কমপ্লেন আসলে আমি কয়েকটা অ্যাকশন নেব, এইগুলো যখন না করা হয় বিকজ দেয়ার পার্টিজান এবং সরকারের ভয়ভীত, অথবা মনে করে যে তা করলে হবে না, এইসব কারণে আপনার বাংলাদেশের কোন নির্বাচন 1973 থেকে পর্যন্ত এক্সেপ্ট যে কয়েকটি নির্বাচন হয়েছিল নিউট্রাল গভর্নমেন্টের নিচে, সে কয়েকটি ছাড়া এসব নির্বাচন কোনোভাবেই আপনার কোন স্ট্যান্ডার্ডের নির্বাচন হয় না। তো কাজেই প্রথম যে ইলেকশন কমিশনের গঠন প্রক্রিয়া, নিউট্রাল লোকজনকে গঠন করা যায় না, সর্বজনবিদিত মানুষের গঠন হয় না, কাজে শুরু থেকে তারা উইক থাকে। যে 3-4 ইলেকশন কমিশন নিউট্রাল গভর্নমেন্ট দ্বারা সৃষ্টি হয়েছিল, their performance is far 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 better than all other election commission, কিন্তু সেরকম নির্বাচন কমিশন আমার কাছে হাতে গোনা আমার তো 4টি, বাকি সবাই একই পথের পথে, সেটা বিএনপির আমলে হোক অথবা যার আমলে হোক। আপনি চিন্তা করেন 1991 সালে একটা মিটুল গভর্নমেন্টের যেটা ভালো ইলেকশন হলো, সেই ইলেকশনে বিএনপি জিতল, বিএনপি জেতার সাথে সাথে যে ইলেকশন চিফ ইলেকশন কমিশনার ছিলেন উনি আর চাপ সহ্য করতে পারলেন না, উনি মাগুরার কাণ্ডটা ঘটায় ফেললেন, উইচ ইজ বিগিনিং অফ রটিং অফ বাংলাদেশ ইলেকশন। কি করলেন উনি, ওই গঠন ওটা গঠানোর পরে উনি হি ওয়াজ রিওয়ার্ডেড টু বিকাম দি সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন জাজ, উনি ওখানে চলে গেলেন। বাংলাদেশের নির্বাচন কমিশনের যদি আপনি ইতিহাস দেখেন, যেটা আমি বললাম, এক্সেপ্ট হাতে গোনা আমার কাছে 4টি নির্বাচন কমিশন ছাড়া, বাকি নোবডি কুড রিয়েলি ফাংশন ওয়ার্থ অফ ইলেকশন কমিশন।
জনাব ডক্টর এম সাকওয়াত হোসেন, বাংলাদেশের চলমান পৌরসভা নির্বাচন সহ সামগ্রিক নির্বাচন ব্যবস্থা প্রক্রিয়া এবং সরকারি দল ও বিরোধী দলের মত নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
সাক্ষাৎকারটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ সদস্য পদের বকে অর্থ পরিশোধে আমেরিকা বাধা দিচ্ছে, জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরমাণু সমঝোতায় ফিরলে আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ইসরায়েল, ইহুদিবাদী গণমাধ্যমের তথ্য। আস্থা সৃষ্টির জন্য বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সভার আগে করোনার টিকা নেওয়া হচ্ছে, রিজভীর মন্তব্য। এবং ভারতের জমি দখল করছে চীন, কিন্তু নরেন্দ্র মোদী বেজিংয়ের নাম নিতে ভয় পাচ্ছেন, মিম প্রধান ওয়াইসির অভিযোগ। শ্রোতা বন্ধুরা, এখন হাতে থাকা আরও কিছু খবর জানিয়ে দিচ্ছি। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের শেষ মুহূর্তে অত্যাধুনিক F-35 জঙ্গি বিমান এবং উন্নত মানের ড্রোন কেনার জন্য আমেরিকার সঙ্গে চুক্তি সই করেছে সংযুক্ত আরব আমিরাত। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, জো বাইডেন ক্ষমতা গ্রহণের অল্প কিছু আগে সংযুক্ত আরব আমিরাত ট্রাম্প প্রশাসনের সাথে এ চুক্তি করে। বলা হচ্ছে, এই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত আমেরিকার কাছ থেকে 50টি F-35 জঙ্গি বিমান এবং সামরিক কাজে ব্যবহারযোগ্য 18টি ড্রোন পাবে। কয়েক মাস আলোচনার পর গতকাল শেষ মুহূর্তে চুক্তি সই হয়। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজমি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানী বাগদাদে গতকাল যে ঘৃণ্য বোমা হামলা হয়েছে তার কঠোর এবং দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। গতকালের এই জোড়া বোমা হামলায় অন্তত 32 জন নিহত হয়েছে এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে। মুস্তফা আল কাজমি বলেন, যারা ইরাকের অপরাধ নিরপরাধ জনগণের রক্ত জড়িয়েছে তাদের বিরুদ্ধে আমাদের জবাব হবে অত্যন্ত কঠোর এবং তাদের জন্য বিপর্যয় বয়ে আনবে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাই ইয়ারান স্কোয়ারের এই জোড়া বোমা হামলায় অন্তত 110 জন আহত হয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন। এ কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার আজকের মতো এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.